রেইনডস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম নিয়ে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ষষ্ঠ পর্ব আমরা শুরু করছি। বিদায় হজ থেকে ফিরে আসার কয়েক মাস পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শারীরিকভাবে দুর্বল হতে থাকেন, অসুস্থ হয়ে পড়েন। তার শরীরের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। এরকম একটি দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, ইন্নাল্লাহ খাইয়ারা আবদাম মিন ইবাদি বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ ফাখতারা যালিকাল আবদ মা ইনদাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন বান্দাকে দুইটি বিষয় থেকে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। এক হচ্ছে এই দুনিয়াতে থাকা, আরেকটি হচ্ছে মৃত্যুবরণ করে আখিরাতে যা আল্লাহর কাছে আছে সেগুলো বেছে নেওয়া। ফাখতারা যালিকাল আবদ মা ইনদাল্লাহ, এবং সেই বান্দা বেছে নিয়েছে আখিরাতে আল্লাহর কাছে যা আছে সেটাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবায়ে কেরামদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। তিনি এতটুকু শুনেই কাঁদতে শুরু করলেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, যিনি এই পুরো ঘটনা বর্ণনা করছেন, আনসারী সাহাবি, তিনি বললেন, আমরা অবাক হয়ে আবু বকরের দিকে তাকালাম। আমরা বুঝতে পারলাম না এই শায়খ বা বৃদ্ধ ব্যক্তি তিনি কেন কান্না করছেন। কারণ বাহ্যিক দৃষ্টিতে একজন বান্দাকে দুইটি অপশন দেওয়া হয়েছে, সে দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতে আল্লাহর কাছে যা আছে সেটাকে বেছে নিতে প্রাধান্য দিয়েছে, এর মধ্যে কাদার কি আছে? কিন্তু পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন আমরা বুঝতে পেরেছিলাম আবু বকর কেন কাঁদছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ ধরতে পেরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের কথাই বোঝাচ্ছিলেন, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বান্দা। আবু সাঈদ আল খুদরি তিনি বলছেন, তখন আমরা বুঝতে পেরেছিলাম আবু বকর তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত দীর্ঘ সময় একত্রে সাহচর্য লাভ করেছেন। তিনি অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না বলা কথার অর্থ তিনি বুঝতে পারতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ খুব ভালো ধরতে পারতেন, কারণ তারা জীবনভর সাথী ছিলেন, বন্ধু ছিলেন। আবু বকর যখন কাঁদছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্না আমানান নাস আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। যেই ব্যক্তি তার বন্ধুত্ব এবং সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছে, সবচেয়ে বেশি সাহায্য করেছে, সে হচ্ছে আবু বকর। বিষয়টা যদি আমরা চিন্তা করি, জীবনের শেষ প্রান্তে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সামনে মসজিদে যখন খুতবা দিচ্ছেন, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে স্বীকৃতি দিচ্ছেন আবু বকরের এই অপরিসীম অবদানকে। আবু বকরের সঙ্গেই তার ছিল সবচেয়ে বেশি ঘনিষ্ঠতম সম্পর্ক। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের যে কেউ আমার যে কোনো উপকার করেছে তাদের সবাইকে আমি প্রতিদান দিয়েছি, বদলা দিয়েছি, শুধুমাত্র আবু বকরকে ছাড়া। অর্থাৎ আবু বকর সিদ্দিকের অবদান এত বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাতাখাজতু আবু বকর খালিলা ওয়ালাকিন উখওয়াতুল ইসলাম ওয়া মুওয়াদ্দাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি এমন হতো বিষয়টা যে আমি আল্লাহকে ছাড়া কাউকে খলিল বা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে সেই ব্যক্তি হতো আবু বকর। খলিল এবং সাহেব এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে, খলিল সাহেবের থেকেও উপরের স্তরে। বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্কে সবচেয়ে কাছের স্তর হচ্ছে খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর খলিল। কাজেই তিনি বলছেন, তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে খলিল হিসেবে গ্রহণ করতেন, তাহলে সেই ব্যক্তি হতো আবু বকর। এরপর তিনি বললেন, ওয়ালাকিন উখওয়াতুল ইসলাম ওয়া মুওয়াদ্দা, বরং এখন আমাদের মধ্যে রয়েছে ইসলামী ভ্রাতৃত্ব এবং ভালোবাসার সম্পর্ক, এটাই হচ্ছে তার সঙ্গে আমার সম্পর্কের স্বরূপ। সাহাবায়ে কেরাম তারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে এসেছিলেন, তখন সেই সময় তারা উদ্বাস্তু অবস্থায় এসেছেন, তাদের থাকার কোনো জায়গা ছিল না। মসজিদে নববীর যে স্থান সেটা কেনা হলো আবু বকর সিদ্দিকের দেওয়া অর্থে। পরবর্তীতে সাহাবায়েকরা মসজিদে নববীর সঙ্গে সংশ্লিষ্ট জমিতে তারা ঘর নির্মাণ করেছিলেন, সেখানে তারা মুহাজির সাহাবিগণ বসবাস করছিলেন, সেখানে তাদেরকে অল্প কিছু জমি প্রদান করা হয়েছিল। কাজেই মসজিদের খুব কাছে ঘর বানানোর ফলে তারা বাসা থেকে হেঁটেই মসজিদে চলে আসতে পারতেন, এমনকি অনেক সাহাবার ঘর ছিল এমন যার দরজা খুললেই মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে ইঙ্গিত করে বললেন, লা ইয়াবকিয়ান্না ফিল মসজিদি বাবুন ইল্লা সুদ্দা ইল্লা বাবা আবি বকরিন, রওয়াহ আল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই সমস্ত দরজাগুলো, ব্যক্তিগত এই দরজাগুলো মসজিদে প্রবেশ করার, এগুলো বন্ধ করে দেওয়া হোক শুধুমাত্র আবু বকরের দরজাটি ছাড়া। আবু বকর সিদ্দিকের জন্য এটি আরেকটি মর্যাদা, তিনি মসজিদে নববীতে ঢুকছেন তার ব্যক্তিগত দরজা দিয়ে এবং তিনি ছাড়া অন্যান্য সাহাবিদের দরজাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বলছেন। কাজেই আবু বকর কত সৌভাগ্যবান মানুষ ছিলেন এবং কত বিশিষ্ট মর্যাদা তিনি লাভ করেছেন। আবু বকর সিদ্দিক তিনি বুঝে ফেলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময়টুকু তার চলে এসেছে, শেষ প্রান্তে তিনি চলে এসেছেন। বিদায় হজ থেকে এসেই কয়েক মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন, শরীর অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছিল এবং একেবারে শেষের দিকে তিনি জামাতে সালাতে অংশগ্রহণ করতে পারছিলেন না। সেই পর্যায়ে আমরা জানি তিনি নির্দেশ দিয়েছিলেন আবু বকর সিদ্দিককে সালাতে ইমামতি করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছিলেন, আমার বাবা খুবই কোমল হৃদয়ের মানুষ, নরম মনের মানুষ, তিনি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করেন কান্নার কারণে অনেকে তার তেলাওয়াত শুনতে পারবেন না, কাজেই আপনি ওমারকে ইমামতি করতে বলুন। আয়েশা চাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অন্য কাউকে সেখানে নিয়োগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আবু বকরকে ইমামের দায়িত্ব নেওয়ার জন্য আয়েশাকে বলছিলেন এবং আয়েশাও কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন যেন আবু বকরকে বাদ দিয়ে ওমরকেই নিয়োগ দেওয়া হয়। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে, তুমি তো দেখি সেই ইউসুফের ঘটনার নারীদের মতো হয়েছ, আমি বলেছি বলো আবু বকরকে সালাতে ইমামতি করতে। কেন এখানে ইউসুফের ঘটনা নারীদের কথা বলা হয়েছে? কারণ ইউসুফের ঘটনার সময় সেই নারীরা মুখে বলেছে একটি কথা কিন্তু বাস্তবে বুঝিয়েছিল ভিন্ন কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ব্যক্তি হিসাবে সালাতে ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক যোগ্য নন বিষয়টা এমন ছিল না, বরং ভিন্ন একটি কারণে আয়েশা চাচ্ছিলেন অন্য কোনো ব্যক্তি সেখানে এই দায়িত্ব গ্রহণ করুন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে খুব সহজে আমরা এভাবে বুঝতে পারি। যেমন ধরে নেওয়া যাক, কোনো একটি স্থানে ঘোষণা দেওয়া হলো এখানে মাহফিল হবে এবং একজন বিখ্যাত শায়খ তিনি এখানে বক্তৃতা করার জন্য, ওয়াজ করার জন্য আসবেন। এই আশা নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে সেখানে ভিড় করলো, উপস্থিত হলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল কোনো এক কারণে সেই শায়খ তিনি আসতে পারেননি, সেখানে অন্য একজন এসেছেন, তিনি ওয়াজ করছেন, বক্তৃতা করছেন, বয়ান করছেন। কাজেই পরবর্তী ব্যক্তি যত ভালোই সেই দায়িত্ব পালন করুন না কেন, যেহেতু মানুষের আগে থেকে একটা অভ্যস্ততা ছিল, একটা পূর্ব প্রস্তুতি ছিল, তারা এখানে এসে সেই নতুন ব্যক্তিকে দেখে স্বাভাবিকভাবেই কিছুটা মন খারাপ করবে। আয়েশাও ভাবছিলেন যে মানুষ এখানে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনতে এবং তার পেছনে সালাত আদায় করার জন্য, ইত্যাদি কারণে আয়েশা চাচ্ছিলেন আবু বকরকে না দিয়ে অন্য কোনো ব্যক্তিকে এখানে দায়িত্ব পালন করার জন্য বলা হোক। যাই হোক, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাতের ইমামতির দায়িত্ব গ্রহণ করলেন এবং একটি বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মোট 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন। বৃহস্পতিবার এশার সময় থেকে শুরু করে সোমবার ফজরের সালাত পর্যন্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের এক বা দুই দিন আগে জোহরের সালাতে মসজিদে অংশগ্রহণ করেছিলেন। সেটাই ছিল তার শেষ মসজিদে জামাতে সালাতে অংশগ্রহণ করা। সালাতে ইমামতির জন্য আবু বকরকে নির্দেশ দেওয়া, এই প্রসঙ্গে আবুল হাসান আল আশআরি এই ঘটনাকে দলিল হিসেবে উল্লেখ করে বলেছেন, আবু বকর সিদ্দিক হচ্ছেন এই উম্মার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসে আমাদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখে সেই ব্যক্তি সালাতের ইমামতি করার জন্য যোগ্য। কাজে এই বিষয়টা এমন নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকরের ঘনিষ্ঠতা বন্ধুত্ব ছিল বলেই আবু বকরকে সালাতের ইমামতি করতে বলা হয়েছে, বরং এই দিনকে বুঝার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনকে বুঝার ক্ষমতা তার সবচেয়ে বেশি ছিল। সেই জ্ঞানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই নির্দেশ দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আবুল হাসান আল আশআরির এই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। অসুস্থতার শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা শেষ দিকে কিছু সময়ের জন্য একটু উন্নতি হয়েছিল, যদিও তখন তিনি ছিলেন প্রচণ্ড দুর্বল অবস্থায়। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার ধরন ছিল জ্বর এবং তীব্র জ্বরের কারণে অনেক সময় সংজ্ঞাহীন হয়ে যাওয়া, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা অনুভব করা। আব্দুল ইবনে মাসউদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর স্পর্শ করলেন এবং স্পর্শ করে তিনি চমকে উঠলেন, কারণ তিনি বুঝতে পারলেন প্রচণ্ড জ্বর এবং প্রচণ্ড উত্তাপ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো ভীষণ জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমাদের নবীদের জ্বর তোমাদের সাধারণ মানুষের থেকে দ্বিগুণ হয়ে থাকে, ডাবল হয়ে থাকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আমাদেরকে জানিয়েছেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া ফাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষায় যাদেরকে ফলা হয়, সবচেয়ে কঠিন পরীক্ষায় যাদেরকে পরীক্ষিত করা হয় মানুষদের মধ্যে, তারা হচ্ছেন আম্বিয়া, নবীগণ। এরপর নেক আমলের স্তর অনুসারে মানুষ তার দিনের প্রতি যত বেশি নিবেদিত প্রাণ, যত বেশি কমিটেড, সেই স্তর অনুসারে পরীক্ষা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। যার নৈকট্য আল্লাহর সঙ্গে যত বেশি, তার পরীক্ষা তত কঠিন। বিষয়টা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমনভাবে একটি পরীক্ষায় প্রশ্ন থাকে, সব প্রশ্ন একই ধরনের মানের হয় না, কিছু প্রশ্ন থাকে খুবই কঠিন, কিছু প্রশ্ন থাকে গড়পড়তা মানের, এবং কিছু প্রশ্ন থাকে একেবারে খুবই সহজ। এর উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন ধরনের ছাত্রের যোগ্যতাকে পৃথক করা। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বিভিন্ন কঠিন পরীক্ষার মাধ্যমে সাধারণ মানুষদের থেকে তার নবীদেরকে উপরের স্তরে মর্যাদায় উন্নীত করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ এক বা দুই দিন আগের ঘটনা হাদিসের বর্ণনাকারী বলছেন যে আমি দেখতে পেলাম দুইজন ব্যক্তির কাঁধে বহর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে আসছেন, একজন হচ্ছেন আল আব্বাস এবং আরেকজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুমা। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মাটিতে হেসড়ে যাচ্ছিল, তিনি এতটাই অসুস্থ ছিলেন, নিজের পা নাড়ানোর ক্ষমতা, তার উপর ভর করার ক্ষমতা তার ছিল না। সাহাবাদের কাঁধে ভর দিয়ে তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন। সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে সালাতের ইমামতি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের দিকে আসতে দেখে তিনি পিছিয়ে যেতে চাইলেন। সেই অবস্থায় হাতের ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যেখানে ছিলে সেখানেই থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে সালাত আদায় করতে শুরু করলেন। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সালাত পড়ছিলেন এবং সাহাবায়ে কেরাম তার আবু বকরকে অনুসরণ করে সালাত আদায় করছিলেন। এর পরের দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। ফজর সালাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজুরা বা তার কক্ষের পর্দা সরিয়ে মসজিদে উঁকি দিলেন। সালাতরত অবস্থায় সাহাবাদেরকে তিনি দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কক্ষ, সেটা আমরা জানি যে একই দেয়ালের মাধ্যমে মসজিদ থেকে পৃথক ছিল এবং সেখানে একটিমাত্র পর্দার আড়াল ছাড়া আর কোনো কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন মসজিদ একেবারে পরিপূর্ণ, আবু বকর সিদ্দিক নিয়ে সালাতে ইমামতি করছেন এবং পেছনে সাহাবায়ে কেরাম তার ফজরের সালাত আদায় করছেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় হাসি ফুটে উঠল এবং হাদিসের বর্ণনায় এসেছে তার চেহারা উজ্জ্বল রূপার থালার মতো ঝলমলে হয়ে উঠল। তার এত খুশি হওয়ার কারণ কি ছিল? কারণ তিনি তার সারা জীবনের যে পরিশ্রম, সারা জীবনের যে মিশন, তার যে লক্ষ্য, তার একটি বাস্তব সফলতার চিত্র তার চোখের সামনে দেখতে পাচ্ছেন, তার মিশনের সাফল্য তিনি দেখতে পাচ্ছেন। সাহাবায়ে কেরাম তার চোখের সামনে ইসলামের সবচেয়ে বড় আমল সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল, নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, এই দায়িত্ব পালনে সমস্ত মানুষদের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে অনেকেই তাদের মিশন চালিয়ে যেতে পারেননি, তাদের অবস্থা অনেক সময় এতটাই সংকটপূর্ণ হয়ে যেত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করার জন্য আরেকজন নবী, একজন নবী বর্তমান থাকা অবস্থাতেই পাঠাতেন। বনি ইসরায়েলের ক্ষেত্রে দেখা যায় একটি পর্যায়ে অবস্থা এতটাই শোচনীয় ছিল, তাদেরকে সঠিক পথের উপর রাখার জন্য একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর 70 জন নবী প্রেরণ করেছেন। কিন্তু সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্বে এতটাই সফলতা অর্জন করেছেন, এমনকি তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন নেই যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন সফলতা অর্জন করেছে এবং তার উম্মাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই যোগ্যতা দান করেছেন, এতটা দৃঢ় এবং নিষ্ঠাবান এই উম্মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত সত্যের পতাকা বহন করবে, ইসলামের পতাকা বহন করবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত সরল পথের উপরে, সঠিক পথের উপরে থাকবে, হকের উপরে থাকবে, যতক্ষণ না তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। অর্থাৎ শেষ সময় পর্যন্ত মুসলিমদের একটি দল অবশ্যই থাকবে যারা হকের উপরে বিজয়ী অবস্থায় থাকবে। সাহাবায়ে কেরামকে এরকম একটা অবস্থায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর খুশিতে, তৃপ্তিতে ভরে উঠল এবং তিনি প্রস্তুত হয়ে গেলেন দুনিয়াকে ত্যাগ করার জন্য, কারণ তার মিশন কমপ্লিট। সাহাবায়ে কেরাম তাদের মধ্যে এই যোগ্যতা এসেছে, তারা ইসলামের বার্তা বহন করতে পারবেন, এই ব্যাপারে তিনি আশ্বস্ত ছিলেন। একজন সাহাবি তিনি বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটাই উজ্জ্বল ছিল, আনন্দিত ছিল, যে এই দৃশ্য সালাত আদায়রত অবস্থায় তাদের জন্য একটি ফিতনা হয়ে দাঁড়িয়েছিল, তারা যেন সালাত ভুলে যেতে বসেছিলেন। সালাত শেষে আবু বকর সিদ্দিক তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে আসলেন এবং এসে বললেন যে মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবস্থা এখন কিছুটা ভালোর দিকে, কাজেই আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দুইজন স্ত্রী ছিলেন, একজন মদিনার মূল শহরে বসবাস করতেন, আরেকজন মদিনার শহরতলিতে, মদিনার কিছুটা বাইরে সুনহাই নামক স্থানে সেখানে বসবাস করতেন। যেহেতু শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা অল্প সময়ের জন্য উন্নতির দিকে আসছিল, আবু বকর ভাবলেন যে তিনি হয়তো একটু বাইরে থেকে তার স্ত্রীর কাছ থেকে ঘুরে আসতে পারেন। অথচ সেই দিনটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিন, এবং বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কয়েক ঘন্টা এটা চলে এসেছিল। দাওয়াতের মিশনের সফলতা, সাহাবায়ে কেরামের দায়িত্ব পালন, সালাত আদায়, এই বিষয়গুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা তার খুশির কারণে কিছুটা কমে গিয়েছিল বলে মনে হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বিছানায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে আছেন। এরকম একটি অবস্থায় উসামা ইবনে জায়েদ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে ঢুকলেন। সেই সময়টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটি বাহিনী প্রস্তুত করেছিলেন, যার সেনাপতি ছিলেন উসামা ইবনে জায়েদ। রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি অভিযানের বাহিনী প্রস্তুত করা হয়েছিল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা অবনতির দিকে ছিল, কাজেই সেই বাহিনী চূড়ান্ত যাত্রা শুরু না করে বরং মদিনার বাইরে যে স্থানে জুরফ নামক স্থানে শিবির স্থাপন করা হয়েছিল সেখানে তারা অপেক্ষমান অবস্থায় ছিলেন। অসুস্থতার অবস্থা দেখার জন্য ওসামা ইবনে জায়েদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে আসলেন। উসামা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের নাতির মতোই দেখতেন। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা এমন একটি পর্যায়ে ছিল তখন তার পক্ষে কথা বলা সম্ভব হচ্ছিল না। ওসামাকে কক্ষে ঢুকতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে দুই হাত তুললেন, তিনি হাত নামিয়ে ফেললেন, আবার দুই হাত তুললেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করেছেন যে তিনি ওসামার জন্য সেই সময় দোয়া করছিলেন। ওসামার পিতা জায়েদ, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন। ওসামাকে বলা হতো আল হিব ইবনে হিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধি দিয়েছিলেন, অর্থাৎ আমার প্রিয় পাত্র, আমার প্রিয় পাত্রের পুত্র। ওসামার প্রতি এই ভালোবাসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেই মুমূর্ষু অবস্থায়, সেখানে অসুস্থ অবস্থায় তার জন্য হাত তুলে দোয়া করছিলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশ করলেন আব্দুর রহমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই। আব্দুর রহমান যখন কক্ষে প্রবেশ করলেন তখন তার হাতে একটি মিসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এমন একটি অবস্থায় ছিলেন যখন তার মাথা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কথা বলতে কষ্ট হচ্ছিল, তিনি কথা বলতে পারছিলেন না। আব্দুর রহমান মিসওয়াক করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যাকুলভাবে সেই মিসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আয়েশা বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি দেখে যে তিনি চাচ্ছেন সেই মিসওয়াকটি ব্যবহার করতে, তিনি মিসওয়াক চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এটা চাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতিসূচক মাথা নাড়লেন। আয়েশা মিসওয়াক নিয়ে নিজে সেটাকে চিবিয়ে নরম করে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিসওয়াক করছিলেন, মিসওয়াক ব্যবহার করছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে ওঠেন, বাল আর রফিকিল আলা, বাল আর রফিকিল আলা, বাল আর রফিকিল আলা। তিনবার এভাবে তিনি এই কথাটি বলেন, যার অর্থ হচ্ছে বরং সর্বোচ্চ মর্যাদাবান সঙ্গীর কাছে, বরং সর্বোচ্চ মর্যাদাবান সঙ্গীর কাছে, বরং সর্বোচ্চ মর্যাদাবান সঙ্গীর কাছে। কার সঙ্গে কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি কথা বলছিলেন মালাকুল মাউতের সঙ্গে, মৃত্যুর ফেরেশতার সঙ্গে। হাদিস থেকে আমরা জানি সাধারণ মানুষের সঙ্গে নবীদের মৃত্যুকালীন অবস্থার পার্থক্য হচ্ছে এটা যে সাধারণ একজন মানুষের জন্য মৃত্যুর ফেরেশতা এসে কোনো আগাম সতর্কবার্তা, মৃত্যুর প্রস্তুতি, এই ধরনের কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয় না। কিন্তু নবীদের ক্ষেত্রে তাদের সম্মানের কারণে ফেরেশতারা এসে তাদের কাছে একটি ঘোষণা দেন এবং জান কবজ করার আগে তাদের অনুমতি গ্রহণ করেন। মুসা আলাহি সাল্লামের সেই ঘটনা বিখ্যাত বুখারির হাদিসে, যখন হঠাৎ করে মালাকুল মাউত চলে এসে মুসা আলাহি সাল্লামকে মৃত্যুর কথা বলছিলেন, তখন মুসা আলাহি সাল্লাম বিষয়টি অপছন্দ করে তাকে একটি আঘাত করে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মালাকুল মাউত, মৃত্যু ফেরেশতা উপস্থিত ছিলেন এবং সেই অবস্থায় যখন তাকে এই সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আল্লাহর কাছে যা আছে সেটাকে বেছে নিতে চান, মৃত্যুবরণ করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলেছেন বাল আর রফিকিল আলা, বরং সেই সর্বোচ্চ মর্যাদাবান সঙ্গীর নৈকট্য। এটাই স্বাভাবিক, কারণ দুনিয়াতে তিনি সফলতা অর্জন করেছেন, তার মিশনকে তিনি পরিপূর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে নিয়েছি। বিদায় হজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করলেন, তিনি দোয়া করে বললেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উপর রহম করুন এবং সর্বোচ্চ মর্যাদাবান সঙ্গীর নৈকট্য আমাকে দান করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলতে থাকেন, আল্লাহুম্মা রফিক আল আয়লা, আল্লাহুম্মা রফিক আল আয়লা, আল্লাহুম্মা রফিক আল আয়লা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুটো তার দেহের উপর নেমে আসে। এটাই ছিল তার শেষ বাক্য, শেষ কথা। সেই অবস্থায় তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রাখা অবস্থায়। মানে আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকা, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাক্ষাৎ পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাক্ষাৎকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসবেন, তার সাক্ষাৎ গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে পরবর্তী দুনিয়ায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চলে যাওয়া, এটাই হচ্ছে এই উম্মার উপর আপতিত সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় বিপর্যয়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, যখন তোমাদের মধ্যে কেউ কোনো বিপদ বা দুঃখ কষ্টে আপতিত হবে, দুঃখ কষ্টে পড়বে, বিপদে পড়বে, তখন যেন সে এটা স্মরণ করে যে তোমাদের উপরে সবচেয়ে বড় বিপদ ছিল, সবচেয়ে বড় মুসিবত ছিল আমাকে হারিয়ে ফেলা, আমাকে হারানো। তাহলে তোমাদের সেই দুঃখ তোমার কাছে খুবই ছোট এবং তুচ্ছ মনে হবে। কাজেই আমাদের যে ধরনের দুঃখ কষ্টই আসুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মাঝে নেই, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়, সবচেয়ে বড় কষ্টের বিষয়। সাহাবায়ে কেরামের জন্য বিষয়টা এরকমই ছিল। সাহাবায়ে কেরাম খুবই দৃঢ় হৃদয়ের, দৃঢ় ইমানদার ব্যক্তি তারা ছিলেন। যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মতো মনের জোর তাদের ছিল, কিন্তু এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে আর থাকবেন না, তাদের মাঝে আর নেই, এই বাস্তবতা মেনে নেওয়া এটা তাদের সাধ্যের অতীত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ইবনে রাজব আল হাম্বলি তিনি বলেছেন, মুসলিমদের মধ্যে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারছিলেন না যে কি করা উচিত, তারা যেন একটি হেলুসিনেশন বা ঘোরের মধ্যে ছিলেন। কি বলছিলেন তারা নিজেরাও বুঝতে পারছিলেন না। কেউ কেউ মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, তারা বসে পড়লেন। কারো কারো মুখের কথা একেবারে বন্ধ হয়ে গেল, তারা বাকরুদ্ধ হয়ে পড়লেন। কেউ কেউ কিছুতেই এই সত্যকে মেনে নিতেই চাচ্ছিলেন না। কাজী আবু বকর ইবনু আরাবি তিনি বলেছেন, এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো মদিনায়। এই সংবাদ যেন তাদের পিঠ ভেঙে দিচ্ছিল, তাদের জীবনের কঠিনতম বিপদের মুহূর্ত হিসেবে আবির্ভূত হলো। আলী তিনি ফাতিমার বাসায় লুকিয়ে থাকলেন, ওসমান তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, ওমর দাবি করতে শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনি মুসার মতো 40 দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। কাজেই যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমি তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেব। তারা কিছুতেই এই বিষয়টাকে মেনে নিতে পারছিলেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মদিনার দুইটি দিন আমি দেখেছি, একটি দিন ছিল সবচেয়ে আলোকিত দিন, সবচেয়ে উজ্জ্বল দিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছিলেন সেই হিজরতের দিনে, সেই দিন সবাই ছিল চরম উৎফুল্ল অবস্থায়। আরেকটি দিন হচ্ছে সবচেয়ে দুঃখের দিন, সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, সেই দিন ছিল মদিনার সবচেয়ে আধার কালো দিন। মদিনা আলোকিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতির কারণে, তিনি যখন চলে গেলেন মদিনার নূর হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নেই এই সংবাদ আবু বকর যখন শুনলেন, তখন তিনি ছিলেন সুনহায়। খবর শুনে দ্রুত গতিতে তিনি ঘোড়া ছুটিয়ে মদিনায় চলে আসলেন, সোজা প্রবেশ করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে এবং সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে কাপড় সরিয়ে তার কপালে চুমু দিয়ে তিনি বললেন, আমার মা বাবা আপনার উপরে কোরবান হোক, আপনি মৃত্যুর পরেও সেরকমই পবিত্র যেমন পবিত্র আপনি জীবিত অবস্থায়। তিনি আরও বলেন, ওয়াল্লাহি লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহর কসম আপনার উপর আল্লাহ দুইটি মৃত্যু দান করবেন না। আম্মাল মাউতুল্লাতি কুতিবা আলাইকা ফাকাদ মুত্তাহা, যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল সেটা এসে গেছে। আবু বকর সেই অবস্থায় মসজিদে চলে যান, সাহাবায়ে কেরাম তারা মসজিদে নববীতে অনেকেই ছিলেন, ওমর সেখানে ক্ষিপ্ত অবস্থায় সবাইকে হুমকি দিচ্ছেন, যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। আবু বকর যখন সেখানে কথা বলার জন্য উপস্থিত হলেন, লোকেরা ওমরকে ছেড়ে দিয়ে আবু বকরের দিকে মনোযোগী হলো, তিনি কি বলেন সেটা শোনার জন্য সবাই আগ্রহী ছিল। আবু বকর খুবই ছোট্ট সংক্ষিপ্ত স্পষ্ট কিছু কথা বললেন, কিন্তু সেই কথাগুলোই ছিল উম্মার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আবু বকরের ছোট্ট কথায় সমস্ত মানুষ তার নিজেদের চেতনা ফিরে পেলেন। আবু বকর বলেছিলেন, আম্মা বাদ ফামান কান মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কান মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আবু বকর বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত, সে জেনে নিক তার জেনে নেওয়া উচিত নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তার জেনে রাখা উচিত, ইন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। এরপর আবু বকর সিদ্দিক একটি আয়াত তিলাওয়াত করেন। আবু বকর বলেন,
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ
أو وقر تلاوت করে বললেন, মুহাম্মদ একজন রাসুল ছাড়া আর কিছুই নন, তার পূর্বে বহু রাসুল গত হয়েছেন, কাজেই তিনি যদি মারা যান কিংবা নিহত হন তবে কি তোমরা বিপরীত দিকে গোড়ালির উপর ঘুরে যাবে, এবং যে ব্যক্তি বিপরীত দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, এবং আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদেরকে অতি শীঘ্রই তাদের বিনিময় দান করবেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, আল্লাহর কসম, যখন আবু বকর এই আয়াত তিলাওয়াত করে আমাদেরকে শুনিয়ে দিলেন, আমাদের মনে হচ্ছিল আমরা কখনোই এই আয়াত শুনিনি, আমাদের কেউ যেন জানতেই না যে পবিত্র কালামে আল্লাহর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছিলেন। আবু বকর তিলাওয়াতের পর উপস্থিত সকলে এই আয়াতটিকে শিখে নেন, এবং সবার মুখে তখন এই আয়াতই তিলাওয়াত হচ্ছিল। ওমর বলছেন, আল্লাহর কসম, আবু বকরকে পবিত্র কোরআনের এই আয়াত তিলাওয়াত করতে শুনে আমি যেন মাটি হয়ে গেলাম, আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মাটির উপরে ঢলে পড়ে যাচ্ছিলাম, কারণ তখন স্পষ্টতই আমাকে মেনে নিতে হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যিই মৃত্যুবরণ করেছেন। ওমর ইবনুল খাত্তাব তিনি নিজে একজন কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু এরপরও তিনি বলছেন, এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, তাদের কাছে মনে হচ্ছিল এই আয়াত যেন তারা কখনো শুনেননি, তারা কখনো এটাকে মেনে নিতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একদিন মৃত্যু হবে, তিনি তাদের মাঝে থাকবেন না। এই আয়াতের প্রেক্ষাপট আমরা জানি উহুদ যুদ্ধের দিন, যখন একটি পর্যায়ে যুদ্ধের গুজব ছড়িয়ে পড়লো, শত্রুরা গুজব ছড়িয়ে দিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করেছে, মুহাম্মদ নিহত হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেই অবস্থায় সাহাবিদের জন্য একটি কঠিন পরিস্থিতি ছিল, তারা এতটাই ভেঙে পড়েছিলেন, অনেকেই অস্ত্র ফেলে দিয়ে যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন, তারা ভাবছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই, এখন আর যুদ্ধ করে কি লাভ, কিসের জন্য, কার জন্য আমরা যুদ্ধ করব। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, যদিও বা মুহাম্মদ তিনি মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু এই দিন ইসলাম মৃত্যুবরণ করবে না, এই দিনের কাজ এটা আমাদেরকে করে যেতে হবে, কাজেই পেছনের দিকে ফিরে যাওয়া, কুফরের দিকে ফিরে যাওয়ার কোনো সুযোগ অবকাশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেই কাজ জীবিত, দাওয়াতের কাজ জীবিত, উম্মাকে সেই কাজ করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের জন্য যুদ্ধের ময়দানে এসেছেন, যুদ্ধ করেছেন, উম্মাকেও সেই জন্য যুদ্ধ করে যেতে হবে। উমর তিনি আবু বকরের কথা শুনে, তার তিলাওয়াতকৃত কোরআনের আয়াত শুনে তার চেতনা ফিরে পেয়েছিলেন, এবং তিনি মাটিতে বসে পড়েন। উমর রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হয়ে থাকে লৌহ মানব, যার স্নায়ু নার্ভ খুবই শক্তিশালী ছিল, তিনি খুবই দৃঢ় হৃদয়ের একজন ব্যক্তি ছিলেন, কিন্তু এরপরও এতটা অবসাদ তাকে ঘিরে ধরল, তিনি আর মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সেই অবস্থায় সমস্ত মসজিদ জুড়ে কেবলমাত্র কান্নার শব্দে শোনা যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই ছোট্ট কথা সবাইকে সত্য মেনে নিতে বাধ্য করল। ইমাম আল কুর্তুবী রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনাকে দলিল হিসেবে উল্লেখ করে বলেছেন যে, এটি একটি অকাট্য প্রমাণ যে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকরের ছিল সবচেয়ে দৃঢ় হৃদয়। অথচ বাস্তবতা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই সবচেয়ে বেশি যে ব্যক্তির ভেঙে পড়ার কথা তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, কারণ তিনি জীবনভর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া সঙ্গী, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, অথচ তিনি সেই কঠিন মুহূর্তে দৃঢ় থেকে একটি ছোট্ট ভাষণের মাধ্যমে সবাইকে বাস্তবতায় ফিরিয়ে এনেছেন। উম্মার জন্য সেটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মুরবি আবানি আলোর চেরাগ জেলে এসেছো তুমি, তোমার তরে জানাই হাজারো সালাম, দিকে দিকে পড়ল সাড়া মারহাবা ইয়া নবী আকরাম।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia, এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।